দানিয়েলের বই নম্বর ১০০ বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়ার অব্যাহত সংগ্রাম প্রোটেস্ট্যান্টবাদের মধ্যে ধর্মত্যাগের এক ঐতিহাসিক বিশ্লেষণ ১৮৮৮ সালের বিদ্রোহে এল্ডার জোন্স ও ওয়াগনার যে বার্তা এনেছিলেন তা ছিল সত্যিকার অর্থে বিশ্বাসের দ্বারা ধার্মিকতার বার্তা। বিচ্যুত প্রোটেস্ট্যান্টবাদ যুক্তি দেয় যে ক্রুশে খ্রিস্টের মৃত্যুর দ্বারা প্রদান করা ধার্মিকতার ঘোষণা মানুষকে তার পাপের মধ্যেই কেবল আচ্ছাদিত করে, কিন্তু তার রক্ত বাস্তবে তার পাপ দূর করে না। এই ভ্রান্ত শিক্ষা পাপ অপসারণকে দ্বিতীয় আগমনের সময়ে ঠেলে দেয়, যখন পাপীরা তখন যেন জাদু বলে রূপান্তরিত হয়। বিচ্যুত প্রোটেস্ট্যান্টবাদ এবং ১৯৫৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে লাওদিকীয় অ্যাডভেন্টবাদ দাবি করে যে খ্রিস্ট কেবল আমাদের প্রতিস্থাপক, কিন্তু আমাদের উদাহরণ নন। ১৮৮৮ এর এক বছর আগে সিস্টার হোয়াইট নিম্নলিখিত লিখেছিলেন,
আমি তোমাদের একটি নতুন হৃদয় দেব এবং তোমাদের মধ্যে একটি নতুন আত্মা স্থাপন করব। আমি সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি যে ঈশ্বরের আত্মা পৃথিবী থেকে প্রত্যাহার করা হচ্ছে এবং যাদের কাছে মহান আলো ও সুযোগ ছিল কিন্তু যারা সেগুলিকে কাজে লাগায়নি তারাই সবার আগে পরিত্যক্ত হবে। তারা ঈশ্বরের আত্মাকে দুঃখিত করে দূরে সরিয়ে দিয়েছে। মানুষের হৃদয়ে এবং গির্জা ও জাতিসমূহের উপর শয়তানের বর্তমান কর্মকাণ্ড প্রত্যেক ভবিষ্যৎবাণীর ছাত্রকে চমকে দেওয়া উচিত। শেষ নিকটে আমাদের গির্জাগুলো জেগে উঠুক। ঈশ্বরের রূপান্তরকারী শক্তি যেন প্রত্যেক সদস্যের হৃদয়ে অনুভূত হয়, আর তখন আমরা ঈশ্বরের আত্মার গভীর আন্দোলন দেখতে পাব। শুধুমাত্র পাপের ক্ষমাই যীশুর মৃত্যুর একমাত্র ফল নয়, তিনি অপরিমেয় ত্যাগ করেছিলেন কেবল যাতে পাপ অপসারিত হয় তাই নয়, বরং যাতে মানব প্রকৃতি পুনরুদ্ধার হয়, পুনরায় সৌন্দর্য লাভ করে, তার ধ্বংসাবশেষ থেকে পুনর্গঠিত হয় এবং ঈশ্বরের উপস্থিতির উপযোগী হয়ে ওঠে।
যে সিঁড়িটি যাকব দেখেছিলেন, যার ভিত্তি ছিল পৃথিবীতে এবং যার সর্বোচ্চ পায়দানি উচ্চতম স্বর্গে পৌঁছেছিল, সেই সিঁড়ি হলেন খ্রিস্ট। এটি পরিত্রাণের নির্ধারিত উপায়কে প্রদর্শন করে। আমাদের এই সিঁড়ির একের পর এক পায়দানি বেয়ে উঠতে হবে। আমাদের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত পরিত্রাণ পায়, তবে তা হবে যেমন সিঁড়ির পায়দানি আঁকড়ে ধরা হয়, তেমনই যীশুকে আঁকড়ে ধরার মাধ্যমে। বিশ্বাসীর জন্য খ্রিস্ট জ্ঞান ও ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি হয়ে উঠেছেন।
যারা মনে করে যে সত্য তাদের কাছে থাকায় তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে ভয়াবহ কিছু পতন ঘটবে, কিন্তু সত্যটিকে তারা যেরূপ যীশুতে আছে সেরূপভাবে ধারণ করেনি। এক মুহূর্তের অসাবধানতাই একটি আত্মাকে অপূরণীয় সর্বনাশে নিমজ্জিত করতে পারে। একটি পাপ দ্বিতীয়টির দিকে নিয়ে যায় আর দ্বিতীয়টি তৃতীয়টির পথ প্রস্তুত করে, এভাবেই চলতে থাকে। ঈশ্বরের বিশ্বস্ত বার্তাবাহক হিসেবে আমাদের চাই তার শক্তির দ্বারা আমাদের রক্ষিত রাখার জন্য নিরন্তর তার কাছে প্রার্থনা করা। আমরা যদি কর্তব্য থেকে এক ইঞ্চি মাত্র বিচ্যুত হই, তবে আমরা এমন এক পাপের পথে এগিয়ে যাওয়ার বিপদে পড়ি যার পরিণতি অনন্ত ধ্বংস। আমাদের প্রত্যেকেরই জন্য আশা আছে, কিন্তু মাত্র একটি উপায়, খ্রিস্টের সঙ্গে নিজেদের দৃঢ়ভাবে যুক্ত করা এবং তার চরিত্রের পরিপূর্ণতা অর্জনের জন্য সমস্ত শক্তি সামর্থ্য নিয়োগ করা।
পাপকে তুচ্ছ করে দেখে এবং সারাক্ষণ পাপীর প্রতি ঈশ্বরের প্রেমের কথাই বলে এমন এই মিষ্টি মিষ্টি ধর্ম পাপীকে এই বিশ্বাসে উৎসাহ দেয় যে সে পাপে লিপ্তই থাকুক এবং সেটি যে পাপ সে তা জানে, তবু ঈশ্বর তাকে রক্ষা করবেন। বর্তমান সত্যে বিশ্বাস করার দাবি যারা করেন তাদের অনেকেই এভাবেই চলছেন। সত্যকে তাদের জীবন থেকে আলাদা করে রাখা হয়, তাই তার আর পাপবোধ জাগানো ও আত্মাকে রূপান্তরিত করার শক্তি থাকে না। জগৎ তার রীতিনীতি, অভ্যাস ও ফ্যাশন ত্যাগ করতে হলে প্রতিটি স্নায়ু, মন, প্রাণ ও পেশির সর্বশক্তি প্রয়োগ করতে হবে।
আপনি যদি পাপ পরিত্যাগ করেন এবং জীবন্ত বিশ্বাস চর্চা করেন, তবে স্বর্গীয় আশীর্বাদের ঐশ্বর্য আপনার হবে। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড ৩:৫৫ এসো।
ধর্মভ্রষ্ট প্রোটেস্ট্যান্টবাদের মিথ্যা ভালো মানুষই ধর্ম ১৯৫৭ সালে অ্যাডভেন্টবাদের চতুর্থ প্রজন্মের সূচনা লগ্নে আনুষ্ঠানিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ধার্মিকতা দানের এমন সংজ্ঞা উপস্থাপন করেছিল যা পাপীকে এই বিশ্বাস করতে উৎসাহিত করে যে সে পাপে অব্যাহত থাকলেও ঈশ্বর তাকে রক্ষা করবেন। ক্রুশ শিক্ষা দেয় যে পাপের ক্ষমা যীশুর মৃত্যুর একমাত্র ফল নয়, কারণ তিনি অসীম ত্যাগ করেছিলেন কেবল পাপ অপসারণের জন্য নয়, বরং যাতে মানব স্বভাব পুনরুদ্ধারিত হয়, পুনরায় সৌন্দর্য মণ্ডিত হয়,
নিজের ধ্বংসাবশেষ থেকে পুনর্গঠিত হয় এবং ঈশ্বরের উপস্থিতির উপযোগী হয়ে ওঠে।
১৯৫৭ সালের বিদ্রোহ প্রমাণ করে যে ১৮৩৩ সালে যে বিদ্রোহের বীজ রোপিত হয়েছিল, ১৮৮৮ সালে যা অঙ্কুরিত হয়েছিল এবং পরবর্তীতে ১৯১৯ সালে প্রকাশিত দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট বই দ্বারা প্রতিনিধিত্ব করা জাল বার্তায় যা সেচ পেয়েছিল, তা শেষ পর্যন্ত এমন এক প্রকাশ্য ঘোষণার ফল ফলিয়েছিল যে হাবাক্কুকের দুটি সারণী দ্বারা প্রতিনিধিত্বকৃত মূল ধার্মিকের বিশ্বাস এখন অপসারিত হয়ে পতিত প্রোটেস্ট্যান্ট ধর্মে বিদ্যমান বিশ্বাসের দ্বারা ধার্মিকরণের বিকৃত সংজ্ঞা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। জিহুদা থেকে আগত অবাধ্য নবী বিদ্রূপকারীদের সমাবেশে ফিরে গিয়ে বেতেলের মিথ্যাবাদী নবীর সঙ্গে আহার করেছিল।
লাউদিকীয় মণ্ডলীর জন্য যে বার্তাটি ১৮৫৬ সালে প্রথমে মিলারাইটদের আন্দোলনের কাছে উপস্থাপিত হয়েছিল এবং ১৮৮৮ সালে আবার লাউদিকীয় মণ্ডলীর কাছে, সেটি প্রতিটি পর্যায়ে প্রত্যাখ্যাত হয়েছিল। জোন্স ও ওয়াগনারের সেই বার্তাটি, যা সিস্টার হোয়াইটের মতে একদিকে লাউদিকিয়ার প্রতি বার্তা এবং অন্যদিকে বিশ্বাসের দ্বারা ন্যায়করণের বার্তা ছিল, সেটি এই যুক্তিতে প্রত্যাখ্যাত হয়েছিল যে যারা তা প্রত্যাখ্যান করছিল সেই বিদ্রোহীরাই আসলে নাকি প্রাচীন সীমাচিহ্ন রক্ষা করছে। তারা যে সীমাচিহ্ন রক্ষা করছিল তা ছিল তাদেরই মানব সৃষ্ট এক ভিত্তি যা বালুর ওপর নির্মিত।
১৮৭৮ সালে জোন্স ও ওয়াগনার যে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হওয়া বার্তাটি উপস্থাপন করেছিলেন, তাতে সত্য সুষমাচারের এই বাস্তবতাও অন্তর্ভুক্ত ছিল যে যারা ধার্মিক গণ্য হন তারাও পবিত্রকৃত হন। এতে জোর দেওয়া হয়েছিল যে ধার্মিক গণ্য হওয়া মানে বাস্তবিকই পবিত্র করে তোলা, কেবল আইনগতভাবে পবিত্র বলে ঘোষিত হওয়া নয়। জোন্স ও ওয়াগনারের সেই বার্তা সম্পর্কে সিস্টার হোয়াইট উল্লেখ করেছিলেন যে তিনি ১৮৭৮ সালের বিদ্রোহের বহু বছর আগেই এটি উপস্থাপন করে আসছিলেন এবং বার্তাটি জানায় যে যখন ধার্মিকতা আরোপ করা হয় তখন একই সঙ্গে পবিত্রকরণও প্রদান করা হয়।
এর অন্যথা হতে পারে না, কারণ বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মার উপস্থিতির দ্বারা ধার্মিক সাব্যস্তকরণ ও পবিত্রকরণ উভয়ই সম্পন্ন হয়। ধার্মিক সাব্যস্তকরণ ও পবিত্রকরণ কেবল দুটি শব্দ যা পবিত্র আত্মার উপস্থিতির দ্বারা বিশ্বাসীর অন্তরে সম্পন্ন এক কার্যের দুটি উপাদানকে বর্ণনা করে।
মুশির যে বার্তাটি কোরহের বিদ্রোহীরা প্রত্যাখ্যান করেছিল সেই বার্তাই ১৮৫৬ সালে আবার পরে ১৮৮৮ সালেও প্রত্যাখ্যাত হয়েছিল এবং ১৯৫৭ সালে প্রকাশ্যে লাউদিকিয়ান অ্যাডভেন্টিজমের পরিত্রাণ তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। অবিরাম বিদ্রোহ ঈশ্বরকে ক্লান্ত করেছিল, কারণ লোকেরা বলত যে কেউ দুষ্টকর্ম করে সে প্রভুর দৃষ্টিতে ভাল এবং তিনি তাদের পছন্দ করেন, অথবা বিচারের ঈশ্বর কোথায়।
তারা বলেছিল যারা পাপ করছে তারা খ্রিস্টের রক্তের দ্বারা ধার্মিক গণ্য হয় এবং তারা পাপ করতে থাকলেও ঈশ্বর তাদের নিয়ে আনন্দিত হন। এটাই সেই আত্মিক প্রতারণা যা লাউদিকিয়া এক বিচারিত জনতার প্রতি বার্তায় প্রকাশ পেয়েছে, কারণ খ্রিস্ট লাউদিকিয়াদের দুর্দশাগ্রস্ত, করুণ, দরিদ্র, অন্ধ ও নগ্ন বলে চিহ্নিত করেন সত্ত্বেও তারা মনে করে যে তারা ধনী, সম্পদে সমৃদ্ধ এবং কোনো কিছুরই প্রয়োজন নেই। আর সে অবস্থায় তারা বাস্তবে প্রভুর মুখ থেকে উগড়ে ফেলে দেওয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
মিলারাইট ইতিহাসের সেই বিশ্বস্তেরা যারা ১৮৬৪ পনেল প্রথম হতাশার অভিজ্ঞতার মধ্য দিয়ে ধৈর্য ধরে টিকেছিলেন, যাদেরকে জিরোমিয়া বইয়ের ১৫ অধ্যায়ের ১৫ থেকে ২১ পদে মন্দিরের বিশ্বস্ত নির্মাতাদের রূপে চিত্রিত করা হয়েছে এবং যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা যদি উপহাসকারীদের সমাবেশে ফিরে না যায় তবে তারা ঈশ্বরের মুখ হবে, তারা তবু উপহাসকারীদের সমাবেশে ফিরে গেল, যা বেতেলের মিথ্যা ভবিষ্যৎ দক্তা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং লাউদিকিয়ান হয়ে উঠল ঈশ্বরের মুখ থেকে উগড়ে দেওয়া হওয়ার উপক্রমে, আর তারা তা জানে না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর লাউদিকীয় অ্যাডভেন্টবাদের অবস্থা ১৮৪০ সালের ১১ আগস্ট প্রোটেস্টান্টদের অবস্থার দ্বারা প্রতিকায়িত হয়েছিল। ওই দুই ইতিহাসের প্রতিরূপ ছিল তর্কপ্রিয় ইহুদিদের সেই অবস্থা যখন খ্রিস্টের বাপ্তিস্মের সময় পবিত্র আত্মা অবতীর্ণ হয়েছিলেন। এই তিনটি ইতিহাসের প্রতিটিতেই এক সময়ের নির্বাচিত এক জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছিল এবং এখনও সেই উপেক্ষার প্রক্রিয়া চলছে। জন বাপ্তিস্মদাতার সময়ে চুক্তির দূত তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে এসেছিলেন, যাদেরকে পিতর নির্বাচিত প্রজন্ম বলে শনাক্ত করেছিলেন।
কিন্তু তোমরা নির্বাচিত বংশ, রাজকীয় যাজক সমাজ, পবিত্র জাতি, তার নিজস্ব লোক, যেন তোমরা ঘোষণা কর তার মহিমা, যিনি তোমাদের অন্ধকার থেকে তার আশ্চর্য আলোতে ডেকেছেন। যারা একসময় লোক ছিলে না, এখন ঈশ্বরের লোক, যারা দয়াপ্রাপ্ত ছিলে না, এখন দয়াপ্রাপ্ত হয়েছ। ত্যাগ পিতর 2:9-10।
পিতর তার সময়ের নতুন নির্বাচিত জাতিকে চিহ্নিত করছিলেন, যা তখন ছিল খ্রিস্টীয় মণ্ডলী। তারা নির্বাচিত প্রজন্ম হিসেবে বেছে নেওয়া হয়েছিল এমন এক সময়ে যখন খ্রিস্ট ও বাপ্তিস্মদাতা যোহন উভয়ই পূর্বতন নির্বাচিত জাতিকে সর্পের বংশ হিসেবে চিহ্নিত করেছিলেন।
হে বিষধর সাপের বংশ, তোমরা দুষ্ট হওয়ায় কিভাবে ভালো কথা বলবে? কারণ হৃদয়ের প্রাচুর্য থেকেই মুখ কথা বলে। মথি 12:43।
যে প্রজন্মটি অতীত হয়ে গেছে সেটি সর্পসন্তানদের প্রজন্ম, যা শয়তানের প্রতীক, বাইবেলীয় ভবিষ্যৎবাণীর সরীসৃপ। অতীত হয়ে যাওয়া সেই প্রজন্ম তাদের পরীক্ষাকালের পেয়ালা পূর্ণ করে ফেলেছিল এবং চার প্রজন্ম ধরে তারা বিষধরের চরিত্রে স্থির হয়ে গিয়েছিল। তারা বেশ্যার কপাল গড়ে তুলেছিল। এই কারণেই ইজেকিয়েল গ্রন্থের 8 অধ্যায়ে 25 জন প্রবীণ সূর্যের সামনে নত হতে প্রস্তুত ছিল। তারা পোপতন্ত্রের চরিত্র গড়ে তুলেছিল।
তৃতীয় স্বর্গদূতের বার্তা বিশ্বের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে, যা মানুষকে সতর্ক করে যে তারা যেন তাদের কপালে বা হাতে পশুর চিহ্ন বা তার মূর্তির চিহ্ন গ্রহণ না করে। এই চিহ্ন গ্রহণ করা মানে হল পশু যেমন সিদ্ধান্ত নিয়েছে সেই একই সিদ্ধান্তে উপনীত হওয়া এবং একই ধারণা সমর্থন করা, যা ঈশ্বরের বাক্যের সরাসরি বিরোধিতায়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, থাবরকিন, 13 জুলাই 1897।
পশুর চিহ্ন হল পাপের মানুষের চিহ্ন। তিনি রোমের পোপ এবং শয়তানের পার্থিব প্রতিনিধি। পশুর মতো একই মনোভাব গ্রহণ করা মানে শয়তানের মতোই একই মনোভাব গ্রহণ করা, যিনি এক বিষধর সাপ হিসেবে প্রতিকায়িত।
পার্থিব লাভ ও সম্মান সুনিশ্চিত করার জন্য মণ্ডলীকে পৃথিবীর মহাপুরুষদের অনুগ্রহ ও সমর্থন অন্বেষণ করতে পরিচালিত করা হয়েছিল, এবং এইভাবে খ্রিস্টকে প্রত্যাখ্যান করে সে শয়তানের প্রতিনিধির, রোমের বিশপের, প্রতি আনুগত্য স্বীকার করতে প্ররোচিত হয়েছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 50।
পূর্বতন নির্বাচিত জাতির শেষ প্রজন্মে তাদের চরিত্র শয়তানের চরিত্রকে প্রতিফলিত করে। অতীতে যারা ঈশ্বরের লোক ছিল না, সেই নির্বাচিত প্রজন্ম পরীক্ষা, শোধন ও শুদ্ধিকরণের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়। যারা এই পরীক্ষার প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়, তারা ঈশ্বরের সঙ্গে চুক্তিমূলক সম্পর্কে প্রবেশের জন্য নির্বাচিত হয়। প্রভু খ্রিস্টিয়ায় গির্জার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, পরে আবার মিলারাইট অ্যাডভেন্টবাদের সঙ্গে, এবং তিনি আবারও 144,000-এর সঙ্গে তাই করেন।
যখন প্রভু ঈশ্বরের নবনির্বাচিত জনগণের সঙ্গে, যারা অতীতে ঈশ্বরের জনগণ ছিল না, চুক্তিতে প্রবেশ করেন, তিনি তাদের কাছে চুক্তির দূত হিসেবে আসেন। মালাখী গ্রন্থের 3 অধ্যায়ের পরিপূর্তি ঘটায় এমন 3টি ঐতিহাসিক পর্বের প্রত্যেকটিতে এমন একজন দূত আছে যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেন। প্রথম দূত ছিলেন যোহন বাপ্তিস্মদাতা, যিনি দ্বিতীয় ও তৃতীয় দূতের প্রতিরূপ ছিলেন। দ্বিতীয় দূত ছিলেন উইলিয়াম মিলার। যোহন বাপ্তিস্মদাতা ও উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহ একত্রে সেই দূতের বৈশিষ্ট্য নির্ধারণ করে যিনি পথ প্রস্তুত করেন, যাতে চুক্তির দূত এসে 144,000-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন।
খ্রিস্টের, যিনি চুক্তির দূত, হঠাৎ তার মন্দিরে আগমনের জন্য পথ প্রস্তুত করে এমন 3 জন দূত এমন একটি কাজকে চিত্রিত করে যা তদন্তমূলক বিচারের সময় সম্পন্ন হয়, এবং এই তদন্তমূলক বিচারের সমাপ্তি ঘটে কার্যনির্বাহী বিচারে।
এই পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলোতে ঈশ্বরের আদেশ পালনকারী লোকদের সঙ্গে তার চুক্তি নবায়িত হবে। সেই দিনে আমি তাদের জন্য মাঠের পশুদের সঙ্গে, আকাশের পাখিদের সঙ্গে এবং মাটির সরীসৃপদের সঙ্গে একটি চুক্তি করব, এবং আমি পৃথিবী থেকে ধনুক, তলোয়ার ও যুদ্ধ দূর করব, এবং আমি তাদের নিরাপদে শুইয়ে দেব, আর আমি তোমাকে চিরকালের জন্য আমার সঙ্গে বাগদান করব। হ্যাঁ, আমি ধার্মিকতায়, ন্যায় বিচারে, স্নেহ ও করুণায় তোমাকে আমার সঙ্গে বাগদান করব। আমি এমনকি বিশ্বস্ততায়ও তোমাকে আমার সঙ্গে বাগদান করব, এবং তুমি প্রভুকে জানবে। আর সেই দিনে এমন হবে যে প্রভু বলেন, আমি উত্তর দেব, আমি আকাশকে উত্তর দেব, আর আকাশ পৃথিবীকে উত্তর দেবে, আর পৃথিবী শস্য, মদ ও তেলকে উত্তর দেবে, আর তারা জিজরায়েলকে উত্তর দেবে,
আর আমি তাকে আমার জন্য ভূমিতে বপন করব, আর যার প্রতি দয়া করা হয়নি তার প্রতি আমি দয়া করব, আর যারা আমার লোক ছিল না তাদের আমি বলব তোমরা আমার লোক, আর তারা বলবে তুমি আমার ঈশ্বর। হোশেয়া 2:14-2:13।
সেই দিনে ইসরায়েলের অবশিষ্টাংশ এবং জাকোবের গৃহ থেকে যারা রক্ষা পেয়েছে তারা সত্যে ইসরায়েলের পবিত্রজন প্রভুর উপর ভরসা রাখবে। ইশাইয়া 10:20। প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও লোক থেকে এমন লোক থাকবে যারা আনন্দের সঙ্গে এই বার্তায় সাড়া দেবে, পরমেশ্বরকে ভয় করো এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচারের সময় এসে গেছে। তারা এই পৃথিবীর সঙ্গে তাদের বেঁধে রাখা প্রত্যেক মূর্তি থেকে ফিরবে এবং তিনি যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র ও জলের উৎসসমূহ সৃষ্টি করেছেন তাকেই উপাসনা করবে। তারা প্রত্যেক বন্ধন থেকে নিজেদের মুক্ত করবে এবং ঈশ্বরের করুণার স্মারক হিসেবে পৃথিবীর সামনে দাঁড়াবে। প্রত্যেক ঐশ্বরিক বিধানের প্রতি অনুগত হয়ে তারা স্বর্গদূত ও মানুষের দ্বারা এমন লোক হিসেবে স্বীকৃত হবে যারা ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে এবং যিশুর বিশ্বাস ধারণ করে। প্রকাশিত বাক্য 14:12।
দেখ, দিন আসছে, প্রভু বলেন, যখন লাঙ্গলচালক ফসলকর্তাকে অতিক্রম করবে এবং আঙুর মথনকারী বীজ বপনকারীকে, এবং পর্বতসমূহ থেকে মধুর মদ ঝরবে এবং সব পাহাড় গলে যাবে, আর আমি আমার ইসরায়েলীয় প্রজাদের বন্দিদশা উল্টে দেব এবং তারা উজাড় শহরগুলি গড়ে তুলবে ও সেখানে বাস করবে, এবং তারা দ্রাক্ষাক্ষেত্র রোপণ করবে এবং তার মদ পান করবে, তারা বাগানও করবে এবং তার ফল খাবে, আর আমি তাদের তাদের ভূমিতে রোপণ করব, এবং আমি যে ভূমি তাদের দিয়েছি সেখান থেকে তাদের আর উপড়ে ফেলা হবে না, প্রভু তোমার ঈশ্বর বলেন। আমোস 9:13-14। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 26 ফেব্রুয়ারি 1914।
মালাখির তৃতীয় অধ্যায়ের পরিপূর্তি খ্রিস্টের সময়ে এবং মিলারাইটদের সময়ে ঘটেছিল, এবং ওই দুই ইতিহাস শেষ দিনগুলোতে তার পরিপূর্তিকে চিহ্নিত করে। সিস্টার হোয়াইট মালাখির তৃতীয় অধ্যায়ের পরিপূর্তিকে খ্রিস্টের মন্দির শুদ্ধিকরণের কাজের সঙ্গে যুক্ত করেন।
জগতের ক্রেতা ও বিক্রেতাদের থেকে মন্দিরকে শুদ্ধ করার সময় যিশু ঘোষণা করলেন যে তার মিশন হল পাপের কলুষতা, পার্থিব আকাঙ্ক্ষা, স্বার্থপর লালসা, আত্মাকে কলুষিত করে এমন অসৎ অভ্যাস থেকে হৃদয়কে শুদ্ধ করা। মালাখি 3:1-2 উদ্ধৃত। যুগের আকাঙ্ক্ষা 1681।
খ্রিস্টের মন্দির পরিশুদ্ধ করা ছিল পশ্চাত্তাপী পাপীর হৃদয় পরিশুদ্ধ করার তার কাজের প্রতীক। মানুষের মধ্যে তার সেবাকালে তিনি দুবার পার্থিব মন্দির পরিশুদ্ধ করেছিলেন।
নবী বলেন, আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার মহাশক্তি ছিল এবং তাহার মহিমায় পৃথিবী আলোকময় হইয়া উঠিল, আর সে প্রবল স্বরে উচ্চরবে ডাকিয়া কহিল, মহৎ বাবিল পতিত হইয়াছে, পতিত হইয়াছে, এবং দুষ্টাত্মাদের বাসস্থান হইয়াছে। প্রকাশিত বাক্য 18:18-18। এই সেই একই বার্তা যা দ্বিতীয় দূতের দ্বারা দেওয়া হইয়াছিল। বাবিল পতিত হইয়াছে কারণ সে আপন ব্যভিচারের ক্রোধমদ সকল জাতিকে পান করাইয়াছে। প্রকাশিত বাক্য 14:18। সেই মদ কি? তাহার মিথ্যা মতবাদসমূহ। সে চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনের পরিবর্তে জগৎকে এক মিথ্যা বিশ্রাম দিন দিয়াছে, এবং এদনে শয়তান প্রথমে হবাকে যে মিথ্যা বলিয়াছিল আত্মার স্বাভাবিক অমরত্ব তাহাই পুনরাবৃত্তি করিয়াছে। আরও বহু সমজাতীয় ভ্রান্তি সে দূর দূরান্তে বিস্তার করিয়াছে, মনুষ্যদিগের আজ্ঞাকে উপদেশ বলিয়া শিক্ষা দেয়। মথি 15:9।
যখন যিশু তার প্রকাশ্য পরিচর্যা শুরু করলেন তখন তিনি মন্দিরকে তার ধর্মদ্রোহী অপবিত্রতা থেকে সূচি করেছিলেন। তার পরিচর্যার অন্তিম কার্যাবলীর মধ্যে ছিল মন্দিরের দ্বিতীয়বার শুদ্ধিকরণ। সেইরূপ জগৎকে সতর্ক করার শেষ কার্যেও মণ্ডলীগুলোর প্রতি দুটি স্বতন্ত্র আহ্বান করা হয়। দ্বিতীয় দূতের বার্তা হল বাবিল পতিত হইয়াছে, পতিত হইয়াছে সেই মহানগরী কারণ সে আপন ব্যভিচারের ক্রোধের দ্রাক্ষারস সকল জাতিকে পান করাইয়াছে। প্রকাশিত বাক্য 14:8। এবং তৃতীয় দূতের বার্তার উচ্চ রবের মধ্যে স্বর্গ হইতে একটি কণ্ঠস্বর শোনা যায় যাহা বলে, হে আমার লোকেরা, তাহার মধ্য হইতে বাহির হও, যেন তোমরা তাহার পাপসমূহের অংশীদার না হও এবং যেন তোমরা তাহার আঘাতসমূহ গ্রহণ না কর, কেননা তাহার পাপ আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে এবং ঈশ্বর তাহার অধর্ম সকল স্মরণ করিয়াছেন। প্রকাশিত বাক্য 18:4-5। সিলেক্টেড মেসেজেস, বুক 2, 118।
মালাখি পুস্তকের তৃতীয় অধ্যায়ের পূরণে
বাপ্তিস্মদাতা জোহন ছিলেন সেই দূত যিনি চুক্তির দূত হিসেবে যিশুর জন্য পথ প্রস্তুত করেছিলেন, যাতে তিনি হঠাৎ তার মন্দিরে এসে তা দুইবার শুদ্ধ করেন। তার 3.5 বছরের সেবাকার্যে তিনি সেই সেবাকার্যের শুরুতে ও শেষে মন্দির শুদ্ধ করেছিলেন। এতে বোঝা যায় যে শুদ্ধিকরণের কাজের এমন এক শুরু আছে যা শেষকে প্রতিনিধিত্ব করে। যিশু সর্বদা শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন এবং আলফা ও ওমেগা হিসেবে তার কার্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই 3.5 বছর মন্দির শুদ্ধিকরণ দিয়ে শুরু হয়ে মন্দির শুদ্ধিকরণ দিয়েই শেষ হয়েছিল।
3.5 বছরের শেষে তিনি সেই রক্ত ঝরালেন যা চুক্তিকে দৃঢ় করেছিল, যা দানিয়েলের 9 অধ্যায়ের ভবিষ্যৎবাণী পূরণ করেছিল যে তিনি 1 সপ্তাহের জন্য অনেকের সঙ্গে চুক্তি দৃঢ় করবেন, যার মাঝামাঝি সময়ে তাকে উচ্ছিন্ন করা হবে।
আর 62 সপ্তাহের পর মসিহা কর্তিত হবেন, কিন্তু নিজের জন্য নয়। আর যিনি আসবেন সেই রাজপুত্রের লোকেরা নগর ও পবিত্র স্থান ধ্বংস করবে, আর তার শেষ হবে প্লাবনে, আর যুদ্ধের শেষ পর্যন্ত ধ্বংসযজ্ঞ নির্ধারিত হয়েছে। আর তিনি 1 সপ্তাহের জন্য বহুজনের সঙ্গে চুক্তি দৃঢ় করবেন, আর সপ্তাহের মধ্যভাগে তিনি বলি ও নিবেদন বন্ধ করবেন, আর জঘন্যতার বিস্তারের জন্য তিনি এটিকে উজাড় করবেন সমাপ্তি পর্যন্ত, আর নির্ধারিত যা তা উজাড়ের ওপর ঢালা হবে। দানিয়েল 9:24-24।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
এই বিষয়গুলো নিয়ে পৃষ্ঠা পর পৃষ্ঠা লেখা যেতে পারে। সমগ্র সম্মেলনসমূহ একই বিকৃত নীতির দ্বারা কলুষিত হয়ে যাচ্ছে, কারণ তার ধনীরা হিংসায় পরিপূর্ণ এবং তার অধিবাসীরা মিথ্যা কথা বলেছে, আর তাদের মুখের জিহ্বা প্রতারণাময়। প্রভু তার মণ্ডলীকে শুদ্ধ করতে কাজ করবেন, আমি সত্য করে বলছি। তার নামে ডাকা প্রতিষ্ঠানসমূহে প্রভু অচিরেই উল্টে দেবেন ও পাল্টে দেবেন। এই শোধনের প্রক্রিয়া কত শিগগির শুরু হবে আমি বলতে পারি না, কিন্তু তা বেশি দিন বিলম্বিত হবে না। যাহার হাতে ঝাড়ুনি আছে তিনি তার মন্দিরকে নৈতিক অপবিত্রতা থেকে শুচি করবেন, তিনি তার চাতাল সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন। যারা সামান্যতম অন্যায়ও করে তাদের সকলের সঙ্গে ঈশ্বরের বিরোধ আছে, কারণ এতে তারা ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করে এবং প্রায়শ্চিত্তে যে মুক্তির কাজ খ্রিস্ট আদমের প্রত্যেক পুত্রকন্যার জন্য গ্রহণ করেছেন তাতে তাদের অংশকে বিপন্ন করে। ঈশ্বরের ঘৃণিত এমন পথ ধরলে কি কোনো লাভ হবে? ঈশ্বরের সামনে নিবেদনের জন্য তোমাদের ধূপদানে অপবিধানিত আগুন রেখে এতে কিছু যায় আসে না, এ কথা বললে কি লাভ হবে?
ব্যাটল ক্রিকে এত বেশি কেন্দ্রীভূত হওয়া ঈশ্বরের নির্দেশ অনুযায়ী নয়। এখন যে পরিস্থিতি বিদ্যমান সেটিই আমাকে সতর্কতা হিসেবে দেখানো হয়েছিল। এই উপস্থাপনা দেখে আমার হৃদয় ভেঙে পড়ে। এই নৈতিক অধঃপতনের অবস্থা ঠেকাতে প্রভু সতর্কতা দিয়েছিলেন, কিন্তু তা মানা হয়নি। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি নিজের স্বাদ হারায় তবে তাকে কি দিয়ে আবার লবণাক্ত করা যাবে? তখন তা আর কোনো কাজের থাকে না, বাইরে ফেলে দেওয়া এবং মানুষের পদতলে পদদলিত হওয়া ছাড়া।
আমি আমার ভাইবৃন্দকে জেগে উঠতে আহ্বান জানাই। যদি দ্রুত পরিবর্তন না ঘটে তাহলে আমাকে জনগণের কাছে তথ্য দিতে হবে, কারণ এই অবস্থার পরিবর্তন হওয়া আবশ্যক। এত গুরুত্বপূর্ণ ও পবিত্র কাজে ধর্মান্তরিত নয় এমন লোকেরা আর ব্যবস্থাপক ও পরিচালক হিসেবে থাকা চলবে না। দাউদের সঙ্গে আমরাও বলতে বাধ্য হই, হে প্রভু, এখন তোমার কাজ করার সময়, কারণ তারা তোমার বিধিকে বাতিল করে দিয়েছে। বিশেষ সাক্ষ্যসমূহ 30:31।